الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ক্রিস্টান ভাইরা এবং মাদ্রাসা চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে, আমাদের সঙ্গ দিচ্ছেন, সেজন্য আপনাদেরকে অত্যন্ত মোবারকবাদ। শুরু করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পর দুরূদ শরীফের ফজিলতময় একটি হাদিস পাঠ দিয়ে। এর শুরুতে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নেব, কেননা মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইলমে দিন অর্জনের নিয়তে ইনশাআল্লাহ আমরা আজকের অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ অংশগ্রহণ করব, যা শিখব তা নিজে আমল করব এবং অন্য পর্যন্ত ইনশাআল্লাহ পৌঁছাবো। চলুন হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন দুরূদ শরীফের ফজিলতের ব্যাপারে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল বারোজে মাহশার আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ভাইরা এবং মাদ্রাসা চ্যানেল দর্শকবৃন্দ, যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ধৈর্য ধারণ। ধৈর্য মুসলমানদের একটি অনেক বড় গুণ, মুসলমান না প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা জীবের জন্য অনেক বড় ধৈর্যের একটা অংশ রয়েছে তার জীবনে। আলহামদুলিল্লাহ আমরা মুসলমান তো আমাদের অনেক মুসিবত পেরেশানি আসবে জীবনে, তো আমরা যদি এই পেরেশানিতে মুসিবতে আমরা যদি ধৈর্য ধারণ করতে না পারি তাহলে আমরা সওয়াব থেকেও বঞ্চিত হব এবং আখেরাতে হয়তো কঠোর জবাবদিহিতার সম্মুখীন আমরা হব। আল্লাহ তাআলা আমাদেরকে যাই দান করেন মুসিবত সবকিছু বান্দার ভালোর জন্য, হয়তো আমরা বুঝে উঠতে পারি না, তাই আমরা শিকায়াত অভিযোগ ইত্যাদি করে বসি। ইনশাআল্লাহ আজকে আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনাদের কলস আমাদেরকে আনন্দ দেবে। ইনশাআল্লাহ কিবলা শেখের জন্য আমির আলী সুলতানের দেয়া মাদিনী ফুল আপনাদের কলস এর বিপরীতে ইনশাআল্লাহ আমরা পেশ করব। আমাদের সাথেই রয়েছেন মোবাইল লিগে দাওয়াত ইসলামী, আপনাদের চেনা পরিচিত মুখ মোহাম্মদ কাউসার আফতারি। কাউসার ভাইকে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। মাশাআল্লাহ কাউসার ভাই, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ধৈর্য ধারণ। ধৈর্য যেটাকে আমরা আরবিতে সবর বলে থাকি, এই সবরের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে অনেক জায়গায় এটার ফজিলতের উপর আয়াত নাজিল করেছেন এবং মুসলমানদেরকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিস পাকের মধ্যে তো অসংখ্য জায়গায় এর ফজিলত এবং ধৈর্য না ধরার কারণে মুসিবত কি আসতে পারে এটার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। তো আমরা যেহেতু আল্লাহ তাআলাকে মহব্বত করি, আল্লাহ তাআলাই আমাদের স্রষ্টা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত করি আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে যে দীক্ষা শিক্ষা দিয়েছেন তা অবশ্যই উম্মত হিসেবে আমাদের জন্য পালনীয়। কেনই বা হবে না, যিনি আমার খালিক, যিনি আমার স্রষ্টা, তিনি বান্দাকে কতই না মহব্বত করেন। আচ্ছা একটা জিনিস যদি দেখি, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করেন নবী রাসূলদের, কেননা ওনারা মুকাররাব, আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয়। আচ্ছা ওনাদের মধ্যে সবচেয়ে বেশি কাছের হতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, ইনারা দোষ ত্রুটি থেকে মুক্ত, আল্লাহ তাআলা ইনাদেরকে নিষ্পাপ করে সৃষ্টি করেছেন, ইনাদের ব্যাপারে দোষ ত্রুটির ভুল ভ্রান্তির কোন তাসাব্বুর কল্পনাও করা যাবে না, এটা হচ্ছে আমাদের আকীদা। এরপরও ওনাদের মুসিবত কেন? আচ্ছা আমাদের উপর কোনো মুসিবত চলে আসে তো আমরা মনে করেন শিকায়ত অভিযোগ করলাম বা একটা সান্ত্বনা পেলাম যে আমি ওই গুণাটা করেছি, ওই ভুলটা করেছি, হয়তো এই পাপের বিপরীতে আমার উপর আজাব এটা এসেছে মুসিবতটা।
শুনুন আপনি এই কথাটা বললেন যে এরকম শিকায়ত অভিযোগ আমরা করি, আমরা আসলে আলহামদুলিল্লাহ আমরা আম্বিয়ায়ে কেরাম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আমরা অনুসরণ করি, আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কাল অনুসরণ করি। যদি আমরা দেখি আজকে যে বিষয়টা দেওয়া হয়েছে আমাদের ধৈর্য ধারণের ব্যাপারে, ধৈর্য ধারণের আলোচনা করতে গেলে আম্বিয়ায়ে কেরাম আলাইহিসসালাতু ওয়াসসালামের সব অনেক আম্বিয়ায়ে কেরাম আলাইহিসসালাতু ওয়াসসালাম অনেক তো রয়েছেন, তার মধ্যে হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা চলে আসে। কারণ ধৈর্য ধারণের মধ্যে যদি আমরা দেখি বিভিন্ন নবীগণ আলাইহিসসালাতু ওয়াসসালাম, তা তো অবশ্যই প্রত্যেকটা নবী তো ধৈর্য ধারণের তাদের জীবনের মধ্যে রয়েছে।
ওইদিকে আমি আসতে যাচ্ছি যে নবীগণ আল্লাহ তাআলা এত মুকাররাব, নৈকট্য ভাজন, ব্যক্তি হওয়ার পরেও আল্লাহ তাআলার সবচেয়ে বেশি মুসিবত ওনাদের জীবনে দেখা গেছে এসেছে। ওনারা এটাকে কিভাবে ট্যাকেল দিয়েছেন এবং মোকাবেলা করেছেন এবং উম্মতদেরকে একটা শিক্ষা দিয়েছেন যে এই জন্যে যে মুসিবত তোমাদের উপর আসবে, আমরা নবী হয়েছে আমাদের উপর মুসিবত আসছে, তোমাদের উপর মুসিবত আসবে, মুসিবত আসলে কিভাবে এটার মোকাবেলা করবে সবরের সাথে এবং শুকরের সাথে, কৃতজ্ঞতার সাথে এবং ধৈর্য ধারণের সাথে কিভাবে এটা করবে, এটা শিক্ষার জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে মুসিবত দিয়েছেন। আবার ওই মুসিবতের প্রত্যেকটাতে আম্বিয়াগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ পাশ করেছেন, মানে এক্সিলেন্ট ক্যাটাগরিতে পাশ করেছেন, উচ্চ লেভেলে, আলহামদুলিল্লাহ। তো মুসিবত আপন বন্ধুদের উপর কেন আসে এবং এক্ষেত্রে আমাদের জন্য শিক্ষা কি,
যদি আমরা দেখি কত আমাদের হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার জীবনে যদি আমরা দেখি, এনার জীবনের ক্ষেত্রে বেশিরভাগই আমরা আলহামদুলিল্লাহ জানি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার জীবনের ঘটনাটা। এবার প্রথমত এই ঘটনাটা আসার আগে, ঘটনাটা আসার ক্ষেত্রে কারণের মধ্যে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে শয়তান সে আল্লাহ তাআলাকে বলেছিল এরকম যে আপনার আপনার প্রিয় বান্দা, আপনার প্রিয় নবী, তো ইনা ইনাকে আপনি নিজে এখানে একটা লক্ষণীয় বিষয়টা হচ্ছে তাইফ আলাইহিসসালাম ইনার ইবাদতের মাত্রা এটা অনেক বেশি ছিল, মানে ইনার প্রথমত ইনার ধন সম্পদের মাত্রা অনেক বেশি ছিল, তার ধন সম্পদের কোনো মানে কমতি ছিল না,
সহজে কমতি ছিল না,
কোনো কমতি ছিল না এক্ষেত্রে। তো শয়তান সে এই আইয়ুব আলাইহিসসালামকে কোনোভাবে সে ধন সম্পদ পাওয়ার পরেও কোনোভাবে সে আইয়ুব আলাইহিসসালামকে সে নাড়তে পারছে না আল্লাহ তাআলা ইবাদত থেকে। তখন শয়তান আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করলো, হে আল্লাহ, যে আপনার এই বান্দাকে আপনি অনেক নিয়ামত দিয়েছেন, অনেক ধন সম্পদ দিয়েছেন, যার কারণে সে সুক্রিয়াতে আপনার ইবাদত করে, আপনি যদি তাকে কোনো ধন সম্পদ না দেন, ধন সম্পদ তার থেকে কুটিয়ে ফেলেন, হয়তোবা সে আপনার সুক্রিয়া আদায় করবে না। তখন আল্লাহ তাআলা তার এই কথাটার ব্যাপারে আল্লাহ তাআলা এটাও বলেছিলেন যে না, আমার এই বান্দা সে শুধু ধন সম্পদ দিয়েছে এটাই নয়, এর মধ্যে সুক্রিয়া আদায় করছে এটাই নয়, বরঞ্চ যদি আমি তার থেকে ধন সম্পদ উঠিয়ে নিই এরপরেও সে আমার সুক্রিয়া আদায় করবে। তো এরপরে যখন এই ঘটনাটা হলো তখন আল্লাহ তাআলা এটা এটা মনস্থির করলেন যে একটা তাকে কি করবেন, ধন সম্পদ উঠিয়ে নিন এবং তাকে ধৈর্য ধারণ একটা পরীক্ষা করবেন। তো এরপরে আল্লাহ তাআলা ফেরেশতা আইয়ুব আলাইহিসসালামের কাছে এসেছিল এবং বলেছিল যে হে আইয়ুব আলাইহিসসালাম, আপনি আপনার উপর বিপদ আসবে, আপনার উপর মুসিবত আসার সাথে তার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। তখন তিনি সাদরে ইব্রাহিম আলাইহিসসালাম এসেছিলেন এবং বলেছিলেন, তখন তিনি সাদরে এটা গ্রহণ করে নিয়েছিলেন, আমি এখন চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছিলেন, আমি এখন যেরকম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, এখন যেরকম ইবাদত করছি, যদি এরকম আমাদের এই সম্পদ উঠিয়ে নেওয়া হয় আমার ইবাদত মাত্রা আরো বেড়ে যাবে, কমবে না বরং।
আচ্ছা, আমরা জানি নবীদের ব্যাপারে আমাদের একটা বিশ্বাস আকিদা হচ্ছে নবীরা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, ওনারা দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা দরবারে কবুল করে। আচ্ছা, উনি যখন জানতে পারলেন যে মুসিবত আসছেন, যেমন আমাদের এখন ঘূর্ণিঝড় আসছে বা প্রবল অনেক কিছু দুর্যোগ আসছে, এখন আমরা আল্লাহ তাআলা দরবারে দোয়া করছি আল্লাহ এই মুসিবত যেন আমাদের এখানে না আসে, অন্যদিকে চলে যাক, আমাদের এখানে যেন না আসে, আমরা একটা দোয়া করছি না?
অবশ্যই।
তো নবীগণ আলাইহিস সালাম যখন আগাম সংবাদ পেলেন, সংবাদটা এমনি আমাদের বর্তমান যুগের যেই হিসেবে আমরা পাচ্ছি, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে আমরা পাচ্ছি এভাবে না, ওনারা পেয়েছেন জিবরিল আমিন আলাইহিসসালামের
মাধ্যমে,
উনি সত্যবাদী, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিক সংবাদটা এনে আইয়ুব আলাইহিসসালামকে দিয়েছেন, উনি পাওয়ার পর সত্য সংবাদ পেয়ে আল্লাহ তাআলার দরবারে চাইলে ফরিয়াদ করতে পারতেন,
দোয়া করতে পারতেন,
আল্লাহ মুসিবত আমার কাছ থেকে তুমি সরিয়ে নাও, উঠিয়ে নাও, আমাকে তুমি পরীক্ষা করো না। নবীগণ দোয়া করলে কিন্তু কবুল হয়ে যায়,
অবশ্যই,
কিন্তু উনি দোয়া করেন নাই, উনি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আমার উপর মুসিবত আসছে, আমার রব তাআলা আমার উপর সন্তুষ্ট, আমিও প্রস্তুতি নেই, ইনশাআল্লাহ আমার আল্লাহ তাআলা দয়া থাকলে আমি ইনশাআল্লাহ এই শয়তানের এই চ্যালেঞ্জের মধ্যে ইনশাআল্লাহ আমি মোকাবেলায় আমি মজবুত থাকবো ইনশাআল্লাহ। তো আমার জানার বিষয় হচ্ছে উনি কেন দোয়া করলেন না, তো দোয়া করি যে বিপদ যেন সরে যায় আমাদের কাছ থেকে, উনি ওটার জন্য প্রস্তুতি নিলেন, আমি কেমন প্রস্তুতি নিলেন
কারণের মধ্যে যদি বলতে চাই, এক নম্বর কারণ হয়তো এটা হতে পারে যে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এবং মুসিবত যখন আসে এটা বান্দার গুনাহের মাগফিরাত স্বরূপ হয়ে যায়, নবীগণ থেকে তো আলাদা, এরা তো মাসুম, এদের কোনো গুনাহ নেই, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মর্যাদা বাড়ার জন্য আল্লাহ তাআলা। কারণ একটা কিতাবের মধ্যে রয়েছে, যখন কোন বান্দা অনেক ইবাদত করে সে যখন বুজুর্গি লাভ করতে পারে না, তা আল্লাহ তাআলা যাকে বুজুর্গি দান করতে চায়, তখন সে যখন তার ইবাদতের মাধ্যমে নামাজ কিয়াম নফল ইবাদতের মাধ্যমে সে যখন বুজুর্গি এই মকামের মধ্যে পৌঁছতে না পারে, তখন আল্লাহ তাআলা তাকে ওই বুজুর্গি মকামে পৌঁছানোর জন্য মুসিবত প্রেরণ করে
সাধারণ বান্দাদের,
সাধারণ বান্দাদের ক্ষেত্রে এটা সাধারণ বান্দাদের ক্ষেত্রে নবীগণ তো তারা আলাহ আলাহ। এটা তো কারণ রয়েছে, তো যে ঘটনাটা হয়েছিল যে আইয়ুব আলাইহিসসালামের ক্ষেত্রে, তো এনার বিপদ কিন্তু বিভিন্ন ভাবে এসেছিল। যেমন আপনার হজরত আইয়ুব আলাইহিসসালাম এনার প্রথমত বিপদ আমরা এসেছিল তার সন্তান সন্ততির উপর।
আচ্ছা,
প্রথমত তার সন্তান সন্ততি কোন একটা গড়ের মধ্যে ছিল, এবং ওই তার সন্তান যতগুলো ছিল প্রায় সকল সন্তান ওই গড়ের চাল ভেঙে সকল সন্তান ইন্তেকাল করে ওই জায়গার মধ্যে। একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যখন সন্তান ইন্তেকাল করে তখন আইয়ুব আলাইহিসসালাম ছিলেন অন্য এক জায়গার মধ্যে ইবাদত অবস্থার মধ্যে, ইবাদতরত অবস্থায়। তখন এক ব্যক্তি এসে হযরত আইয়ুব আলাইহিসসালামকে বলল যে হুজুর, আপনার সন্তান এরকম ছাদ ভেঙে ইন্তেকাল করে নিয়ে গেছে, সবাই ইন্তেকাল হয়ে গিয়েছে, কেউ বেঁচে
নেই।
তখন আসলে দেখেন, এই ক্ষেত্রে যদি কোনো সন্তান এর মৃত্যুর খবর কোনো বাবা খবর পায়, ওই বাবা কি অবস্থা হতে পারে? এই ক্ষেত্রে হয়তো আইয়ুব আলাইহিসসালাম দেখেন, তখন তিনি বললেন আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এবং আবার ওই জায়গা থেকে তিনি উঠে সরে গেলেন না বরঞ্চ, এবং ওই জায়গার মধ্যে আবার এই বাদ অবস্থার মধ্যে রত হয়ে
আল্লাহ। কিছুদিন আগে মাদ্রাসার মধ্যে একটা ক্লিপ দেখেছিলাম যে এক জায়গায় তিন সন্তানকে রেখে মাহবুবা হজের মধ্যে গিয়েছিলেন।
আচ্ছা,
তিনও সন্তান এখানে কিছু একটা খেয়ে ওদের একসাথে মৃত্যু হয়েছে, দুধ খেয়ে দুধের মধ্যে হয়তো টিকটিকি ইত্যাদি
কিছু করেছিল,
এটা পান করার দ্বারা তিনজন একসাথে মারা যায়। এই সংবাদ যখন মাহবুবার কাছে পৌঁছে হেরাম শরীফের মধ্যে হজ অবস্থায়, হজ না করে হজের আগে চলে আসেন।
দেখেন
এই যে শয়তানের সন্তানের জন্য এরা খানে কাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরবারে উপস্থিত হয়েও ওখান থেকে, কারণ সন্তানের প্রতি একটা অন্তরে একটা আকর্ষণ,
আকর্ষণ যেটা বলা হয়,
কারণ মা বাবাকে,
একটা বিষয় সেটা হচ্ছে যখন সন্তান এরকম সকল সন্তান ইন্তেকাল হয়ে গিয়েছে এবং এসে ওই জায়গায় কোনো অভিযোগ আসেনি বরঞ্চ, শুধু এটা হচ্ছে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আজকে আমরা এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, আজকে আজকে আমাদের হয়তো অনেক মা বাবার সন্তান ইন্তেকাল করে কোন পানিতে পড়ে হোক, বিভিন্ন বিপদ আপদের মাধ্যমে, বিভিন্ন অসুখের মাধ্যমে, কিন্তু হয়তো বা আমাদের এই ধরনের শুক্রিয়া আদায় এই শব্দগুলো আমাদের বের
থাকে না, আমাদের
এই সেম মেন্টালিটিও আমাদের থাকে না যে আমি আমার সন্তান ইন্তেকাল করেছে, আমার সন্তানকে জন্ম কে দিয়েছে? আল্লাহ দিয়েছে,
আল্লাহ
এবং তাকে উঠিয়ে নিয়েছে কে? আল্লাহ উঠিয়ে নিয়েছে। তাহলে এই জায়গায় অভিযোগের কথাটা আজকাল আমাদের এমন বেশি হয়তো দেখা যায় যে এরকম অভিযোগ করতে গিয়ে মানুষ বিভিন্ন কুফুরে বাক্য বলে ফেলে, আল্লাহ তাআলার বিরুদ্ধে শিকায়াত মানে অভিযোগ চলে আসে।
আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো শিকায়াত করা যাবে না, অভিযোগ করা যাবে না।
অবশ্যই
কেউ যদি অভিযোগ, যেভাবে আমি আপনাকে করছি মনে করি এক বান্দা অন্য বান্দাকে করে থাকে, এভাবে যদি আল্লাহ তাআলার ব্যাপারে যদি অভিযোগ শিকায়াত করা হয় তাহলে সে ইসলামের গণ্ডির ভিতরে থাকবে না, সে মুসলমান আর থাকতে পারে না।
এই ব্যাপারে আমি আলোচনা
তো আমাদের রাখি,
হ্যাঁ এটা অবশ্যই আমাদের রাখি, কারণ এই পরিস্থিতিতে, কারণ বিপদ আপদের পরিস্থিতিতে আমাদের অনেকে এরকম কুফুরি বাক্য বের হয়ে যায়। কারণ আমরা দেখেন যখন কারোর উপর বিপদ চলে আসে, মুসিবত চলে আসে, দেখা যায় আমরা একেবারে মানে দিশাহারা হয়ে যায়, মানে কারো সন্তান ইন্তেকাল হয়ে গেল তখন আমরা এটাও অভিযোগ বলে ফেলে যে আমার সন্তান পেয়েছে আরো অন্য সন্তান তো রয়েছে, এবং এটাও দেখা যায় কারো একটি সন্তান, কারো মাত্র একটি সন্তান। এখন ওই সন্তান হয়তো দেখা যাবে অনেক বছর পর সে দোয়া করে আল্লাহ তো দরবারে কান্না কাটে, একটা একটি সন্তান পেয়েছে, আর ওই সন্তানই হয়ে গেল ছোট অবস্থায় ইন্তেকাল, তখন দেখা যায় মা বাবাদের বিভিন্ন অভিযোগের কথা চলে আসে। এই ক্ষেত্রে তাদের লক্ষণীয় বিশেষ হচ্ছে আমার এই যে সন্তান ইন্তেকাল হয়ে গেল, আমার ফজিলতটা কি রয়ে গেছে?
দুই একটা যদি দৃষ্টান্ত দিতে আমাদের দর্শক,
হ্যাঁ অবশ্যই,
এরকম অভিযোগ করে থাকে,
অভিযোগ বলে দেখা যায় যে আল্লাহ তাআলা আমাকে মাত্র এত কষ্ট বিনিময়ে, এত কষ্ট করে আমি একটা সন্তান পেয়েছি, এই সন্তানকে আল্লাহ তাআলা উঠিয়ে নিল, অমুকের তো ছাত্রাবস্থা সন্তান রয়েছে তাকে তো কোনো আল্লাহ তাআলা বিপদ আপদ এরকম দেয় নাই, সন্তান উঠিয়ে নেয় না, আমাকে পেয়েছে। এই ধরনের অর্থাৎ
আমার তো ধন সম্পদ নাই, আমার একটা সন্তান ছিল, এটাই আমার বৃদ্ধ বয়সের একটা সাহারা, আমার সম্বল হবে, এটাই আল্লাহ তাআলা এই অবস্থা নিয়ে নিল। আল্লাহ তোমার কি প্রয়োজন পড়েছিল আমার বাচ্চাটার,
এই ধরনের
এরকম বলে থাকে না?
অবশ্যই
না, অনেকে এরকমও বলে থাকে যে না আল্লাহর দরবারে বাচ্চাটার প্রয়োজন ছিল সেজন্য নিয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু আমাদের বিশ্বাস রাখা আছে যে আল্লাহ কারো মহতাজ, কোন জিনিসের মহতাজ মুখাপেক্ষী নন,
অবশ্যই
কোন জিনিসের প্রয়োজন আল্লাহ তাআলার, আমাদের প্রয়োজন অনেক জিনিসের, আল্লাহ তাআলার কোন জিনিসের প্রয়োজন নাই। তো এই বাচ্চাটা আল্লাহ তাআলার দরবারে প্রয়োজন ছিল বাচ্চাটা, এটা বলা এটা কুফরি,
অবশ্যই কুফরি। কারণ আপনি দেখবেন আমির আহলে সুন্নাত ওয়াল জামাত কাতিমুল আলিয়া এই ধরনের অভিযোগ আমরা করে ফেলি বলে, এবং এই ধরনের অভিযোগ আমরা করে ফেলি এবং কুফরি বাক্য বলার কারণে হয়তো আমাদের ইমানও চলে গিয়েছে হতে পারে। এই ধরনের এটা আমাদের শিক্ষার জন্য আমির আহলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা রিসালা, 28টি কুফরি বাক্য যেটা আমরা মাকতাবুল মদিনাতেও পাবো এবং বুস্ট লাইব্রেরিটাও দাওয়াত ইসলামের মধ্যে পাবো, এটা আমরা সংগ্রহ করি। কারণ আমাদের এগুলো পড়া আমাদের এক কথা বলতে গেলে ফরজ বলা যায়, কারণ আমরা এইগুলো যদি না জানি অথবা দেখা যায় আমাদের এরকম কুফরি বাক্য বলার কারণে আমাদের ইমানও চলে গিয়েছে। তো এরকম যারা না বলে আলহামদুলিল্লাহ, অনেকে তো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা চেয়েছে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে, যারা শুকরিয়া আদায় তাদের ফজিলত কি রয়েছে? যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ব্যক্তি এরকম ছোট সন্তান অবস্থা ছোট অবস্থা সে ইন্তেকাল করলো, তো কিতাবের মধ্যে রয়েছে এই সন্তান ওই মা বাবাকে জানাতে নিয়ে যাচ্ছে, ওই মা বাবাকে আল্লাহর দরবারে শুকরিয়া সুপারিশ করবে যে হে আল্লাহ আমি জানতে যাবো, এটা নয় আমার সাথে আমার মা বাবাকে জানাতে নিয়ে যাবে। এবং যদি আল্লাহ তাআলার সাথে কিতাবের মধ্যে রয়েছে আল্লাহর সাথে ঝগড়া করে যে না ঝগড়া বলতে ঝগড়া আন্দাজ যে আমার মা বাবাকে জানাতে নিয়ে যাবো,
জোর
জোর তাকে মানে সে জানাতে যাবে না মা বাবা ছাড়া, কত বড় সৌভাগ্যবান যারা হয়তো এরকম সন্তান ইন্তেকাল হয়ে গিয়েছে, এখন সে এই সন্তানের মাধ্যমে সে মা বাবার জান্নাতের উসিলা হয়ে যায়।
মাশাআল্লাহ। মাঝে সাহেব দর্শকবৃন্দ, আমরা শুনছি কিভাবে আমরা মুসিবতে বিপদে আমরা ধৈর্য ধারণ করব, আর ধৈর্য ধারণ করার অসংখ্য ফজিলত ও বরকত আছে। শুনছিলাম নবীগণ আলাইহিস সালাতু সালাম কিভাবে ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ তাআলা অত্যন্ত মুকাররাব, অত্যন্ত নৈকট্যভাজন, সবচেয়ে নৈকট্যতম ব্যক্তিরা যারা নবীগণ, বলিগণ, সাহাবায়ে কেরাম, ইনাদের উপর আল্লাহ তাআলা মুসিবত দান করেছে। কেন? মুসিবত দিলে বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া অনেক নিয়ামত যেগুলো রয়েছে, পদমর্যাদা রয়েছে, এগুলো পাই এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, এবং তাদের পরবর্তী যারা রয়েছে তাদের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়ায় যে মুসিবত এভাবে আসলে এভাবে ধৈর্য দান করতে হবে, যেভাবে আইয়ুব আলাইহিস সালাতু সালাম, নূহ আলা নবীনা আলাইহিস সালাতু সালাম, ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু সালাম ধৈর্য দান করেছেন। আমাদের জীবনে অনেক বিপদ আপদ চলে আসে, যেভাবে আমার কাউসার ভাই বললেন যে সন্তানের একটা বিষয়, ইনশাআল্লাহ আরো বিষয় আসবে কোন কোন ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত বিপদের শিকার হচ্ছি, আর ধৈর্য ধারণ না করে আমরা কি কি কুফরি বাক্য বলে ফেলছি, এবং আল্লাহ তাআলার রহমত কিভাবে পেতে পারি। আল্লাহর বিরুদ্ধে আমরা অভিযোগ করছি, আল্লাহ তাআলার দেয়া নীতির বিরুদ্ধে, রীতির বিরুদ্ধে আমরা অভিযোগ করে বসেছি, তো আল্লাহ তাআলা পক্ষ থেকে কল্যাণ কিভাবে আশা করতে পারি? জি কাসুম,
আমি যে কিছুক্ষণ আগে বললাম হযরত আইয়ুব আলাইহিসসালামের ঘটনা, তিনি প্রথমত সন্তানের উপর বিপদ আপদ আসলো, তারপর আসলো তার সম্পদের প্রতি, তার সম্পদ সব ধ্বংস হয়ে গেল, এখন তিনি নিঃসহারা, একেবারে তার কোনো সম্পদই নেই বলতে গেলে, সন্তানও নেই সম্পদই নেই। একটু প্রথমত বিপদ আসলো তার সন্তান,
মানে জমি জমা বলেন
একেবারে ধন সম্পদ টাকা পয়সা সবকিছু একেবারে তার ধ্বংস হয়ে গেল। এরপরেও আল্লাহ তাআলা দেখেন এনার কেমন আল্লাহ তাআলা নবী, যে এত কিছু সন্তান বলেন, ধন সম্পদ বলেন, নিজের সবকিছু হওয়ার পরেও আল্লাহ তাআলার জিকির বন্ধ হয়নি।
সুবহানাল্লাহ।
আম্বিয়া কেরাম আলাইহিসসালাম আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন যে আমাদের উপর যত বিপদ আসুক না কেন আমাদের যেন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় এটা যেন আমাদের মুখ থেকে না যায়, আমাদের অন্তরে যেন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়টা থাকে। কারণ দেখেন আজকাল আমাদের মধ্যেও যে আম্বিয়া কেরাম আলাইহিসসালাম, যে আমি আরজ করলাম যে আইয়ুব আলাইহিসসালাম এনার উপর যে শরীরের রোগ আসলো, কারণ দেখেন রোগ এটাও আল্লাহ তাআলা একটা বড় নিয়ামত। আজকাল আমাদের মধ্যে বিভিন্ন রোগের মধ্যে আমরা আক্রান্ত হই, দেখা যায় আমরা এই রোগে আক্রান্ত হওয়ার পরে আমার থেকে অমুক রোগ পেয়েছে, আমরা অভিযোগ চলে আসে। যেমন আজকে আমাদের বিষয় হচ্ছে ধৈর্য ধারণ, ধৈর্য ধারণের মধ্যে আমরা যদি আমি কয়েকটা আমার উপর বিপদ আসার পরে যদি আমি এই বিপদটা যদি মানুষকে বলে বেড়াই, তাহলে আমি ওই ধৈর্য ধারণের ফজিলত তো পেলাম না,
পেলাম না।
কারণ আমি যখন কেউ অনেকে বলে যে আমি তো ধৈর্য ধারণ করছি, আমি আমার আমার অমুক অসুখ, আমার এটা রয়েছে, আমার অমুক বিপদ এসেছে, এটা মানুষকে বলেও বেড়ায় এবং এটাও বলে বেড়ায় যে আমি ধৈর্য ধারণ করতেছি, তাহলে আমি যে অভিযোগ করে ফেলাম তার এটা কি ধৈর্য ধারণ হলো?
বিপদের সময় কাউসার ভাই আমরা সবকিছু বলে বেড়াই না?
জি,
যখন এটার বিপরীতে যখন আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করে, তো আমাকে এক রাতে আল্লাহ তাআলা যে কোনো ভাবে আল্লাহ তাআলা আমার ব্যবসার মধ্যে এমন লাভ দান করলেন 1 কোটি টাকার আমি মালিক হয়ে,
যেমন আমি ধরুন, হ্যাঁ যেমন আমি ধরুন একটা কোনো বিজনেস করি যেটা আমার লক্ষ লক্ষ টাকার ব্যবসা, হ্যাঁ আজকে আমার এই ব্যবসার মধ্যে 1 কোটি টাকা ইনকাম হয়ে গেল, আমার লাভ হয়ে গেল। তো দেখা যায় হয়তো আমাদের যারা ব্যবসায় জিজ্ঞাসা করে দেখেন আজকে সে কি তার 1 কোটি টাকা ইনকামের কথা কি মানুষকে বলে বেড়ায়? হয়তো দেখবে সে তার পরিবারকেও বলে না, কেন
কেউ বলবে না,
বলবে না, কি জন্য
বসবে,
সে চেয়ে বসবে, সে বলবে যে আমাকে ওটা কিনিয়ে দাও, আমাকে এটা কিনিয়ে দাও। তো দেখেন আল্লাহ যখন আমাদেরকে দান করে ওটা আমরা বলে বেড়াই
না,
তো যখন ব্যবসার মধ্যে লস হয়ে যায় তখন আমরা ভাই আমার মানে পুরা দোকানদার পুরা ঘরের মধ্যে মার্কেটের মধ্যে এমন কোন দোকান থাকে না আমার ব্যবসার লসের কথা আমি বলি নাই।
জি,
তা আমরা দেখেন আজকে সুখের সময় মানে এই অভিযোগটা আমাদের আসে না, কিন্তু যখন আমাদের বিপদ আপদ চলে আসে তখন আমাদের অভিযোগ গুলা বলে বেড়াই, আমরা সবাইকে বলে বেড়াই এটা। তো দেখেন আমি যে অভিযোগটা বলে ফেললাম, ধৈর্য ধারণ যে ফজিলত আমি হাতছাড়া করে ফেললাম।
জি জি,
এরকম দেখেন আজকাল আমাদের দেখবেন যারা বন্ধু মহল রয়েছে, যেমন বিভিন্ন আজকে আজকে সবাই ফ্রেন্ড সার্কেল বানায়, বন্ধু মহল বানায়, ওই বন্ধু আজকাল মানুষ বানায় যে বন্ধু থেকে আমি বেশি পাবো।
আচ্ছা,
যে বন্ধু থেকে আমি বেশি পাবো, তার থেকে আমি পাবো না, হয়তো তার থেকে আমি বন্ধুও বানায় না। মানে আমি যতক্ষণ আপনার থেকে পাবো, মানে টাকা পাবো বলেন, মজা করতে পারবো বলেন, ততক্ষণ আমি আমার বন্ধু,
যেখানে প্লাস হবে সেখানে আমি, মাইনাস সেখানে আমি,
যখন মাইনাস হবে তখন আমি সে আমার বন্ধু। দেখেন আমরা এটা কেন হবো, সে আমার বিপদও আমি তার বন্ধু, সুখের মধ্যে আমি তার
বন্ধু।
দেখা যায় আজকাল আমরা সুখের মধ্যে আল্লাহ তাআলাকে মানে আমরা একেবারে এমন সুখের মধ্যে বিভোর হয়ে যাই, একেবারে হয় দেখা যায় আমরা আল্লাহ তাআলা ভুলে বসি। দেখেন আমরা যখন কোনো একটা নিয়ামত পেলাম, আজকে মানুষের উপর বিভিন্ন বিপদ আমাদের হয়তো বা ধৈর্য ধারণের ব্যাপারে আমরা আলোচনা করছি, আইয়ুব আলাইহিসসালাম ইনি প্রথমত যখন অনেক ধন সম্পদের মালিক ছিলেন, তখন আল্লাহ তাআলা তার শুকরিয়া আদায় ইবাদতের মাত্রা, যখন বিপদ চলে আসে তখন আর ইবাদতের মাত্রা আরো বাড়িয়ে দিয়ে
বাড়িয়ে দিলেন।
কিন্তু আজকে আমরা কি এটা করি? আজকে যখন আমাদের ধন সম্পদের মাত্রা বেড়ে যায়, তখন আমরা এমন মানে আল্লাহ তাআলাকে ভুলে বসি ওই ওই নিয়ামত দ্বারা, যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে ওই নিয়ামত আমরা গুনাহের পথ খুলে ফেলি। আর তো অনেক বিভিন্ন টাকা পয়সা কোটি টাকার মালিক, সে আগে হয়তো দেখা গেলে সে কোটি টাকার মালিক ছিল না, এখন হওয়ার পরে সে এই টাকা এই ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে।
আগে আমার অনেক কিছু ছিল না, তখন আল্লাহ তাআলার ব্যাপারে দোয়া করতাম যে আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, আমি আরো শুকরগুজার হব, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করব। কিন্তু আল্লাহ তাআলা যখন অনেক কিছু দেয়, দেখেন আগে প্রথমে নফল নামাজ পড়ার সুযোগ হতো, তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলা দাও দোয়া করতে, আল্লাহ আমার বিপদটা দূর করে দাও, আমাকে ভিসার ব্যবস্থা করে দাও, বা আমার একটা শহরের মধ্যে একটা দোকানের ব্যবস্থা করে দাও, আমার ব্যবসার মধ্যে তুমি একটা সুন্দর ব্যবস্থা করে দাও। যখন আল্লাহ তাআলা তাকে দান করলো, তখন আচ্ছা ঠিক আছে, তার নফল তো চলে গেলো, পাঁচ ওয়াক্ত নামাজ যেমন সহকারে পড়ছেন, এখন ব্যবসার মধ্যে যখন বরকত আরো বাড়তে লাগলো, ব্যবসা বাণিজ্য কাস্টমার বাড়তে লাগলো, ক্রেতা তার সাইট সেন্টার আরো বাড়তে লাগলো, বিজনেস সেন্টার অন্য জায়গায় বাড়তে লাগলো, তখন তার জামাত চলে যাচ্ছে, কোন রকমের নামাজটা বক্ত মতো আদায় করছে। এরপর দেখা যায় যখন আরো বিজনেস বেড়ে গেল, তখন জামাত বক্ত দূরের কথা, মানে জোহরের নামাজ পড়ছে হয় তার হাতে গিয়ে অন্য বক্তের মধ্যে কাজা করে পড়ছে। এখন এরপরে সে যখন ব্যবসায়ী, তো ব্যবসায়ী মহলে সবাই তো নামাজি হয় না, এখন ব্যবসায়ী সোসাইটির মধ্যে সে তাল মিলিয়ে চলতে গিয়ে বিভিন্ন আড্ডায় ফাংশনে এদিক সেদিক যেতে হচ্ছে, বেনামাজির সাথে উঠা বসা করতে করতে একসময় সব সৌদাগর সব ব্যবসায়ী আবার এরকম না যে সবাই
সবাই তো এরকম, আমরা যারা রয়েছে তাদের নিয়ে আলোচনা করি,
অধিকাংশ
অধিকাংশ
যে এইরকম আড্ডায় থাকতে থাকতে একসময় নামাজের প্রতি তার অনীহা চলে আসে, সে নামাজকে এক প্রকার আল্লাহ তাআলা নাকি অস্বীকার করে বসে, এমনকি যাকাতকে অস্বীকার করে বসে অনেকে। কেন দিব এত যাকাত? দেখেন কাউসার ভাই, যখন আমার কাছে এক লক্ষ টাকা থাকে, এক লক্ষ টাকা থেকে আড়াই হাজার টাকা যাকাত দেয় আমার পক্ষে কিন্তু খুব আসান ব্যাপার, সহজ হতে পারে, আড়াই হাজার কোনো ব্যাপার না। আচ্ছা, যখন আল্লাহ তাআলা দশ লক্ষ টাকা দান করলো, তখন
যাকাতের পরিমাণটা,
হ্যাঁ, তখন আচ্ছা 25,000 এটাও দেয় আমার পক্ষে এক প্রকার সম্ভব। যখন আল্লাহ তাআলা 100 কোটি টাকা দিল, 100 কোটির মধ্যে আপনাকে 2.5 কোটি টাকা দিয়ে দিতে হচ্ছে, 2.5 কোটি টাকা আমি আরেকজনকে দিয়ে দিবো, 2.5 কোটি
হিসেবে 100 কোটি টাকা ভুলে যায়,
হ্যাঁ ভুলে যায়। আচ্ছা, এগুলো কে দিয়েছে?
আল্লাহ,
একসময় আল্লাহ তাআলা আমাকে তো এমন অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছে, আমি হাত পা ভালো করে নাড়তে পারতাম না, মা বাবার মুখাপেক্ষে ছিলাম, এভাবে আমি আজকে অন্যের উপর ভর করে আমি আজকে বড় হয়েছি, খেতে পারছি, চলতে পারছি, আমি ইনকাম করছি, অনেক কিছু এগুলো আল্লাহ তাআলা দান করেছেন না? তো আল্লাহ তাআলা দেয়া মাল থেকে, আল্লাহ তাআলা দেয়া শক্তি থেকে আমি আল্লাহ তাআলার দ্বীনের জন্য, আল্লাহ তাআলা দেয়া হুকুম মতো আপনাকে আমি দান করব, এটা দেয়া ফরজ।
আমরা পুরোনো কথাকে ভুলে যাই। আমি যদি মনে করতাম যে আমি যেসব আমার ছিল না, তখন আমি আল্লাহ তাআলা দোয়া করতাম, হ্যাঁ আল্লাহ আমাকে দান করান, তখন আমি ইবাদত সবকিছু ঠিক ছিল। আমি যখন এখন আমার সবকিছু সুস্থ হয়ে গেছে, আমি যখন সবকিছু সবল হয়ে গেছে, আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। যেমন দেখেন একবার হযরত রাবিয়া বসরিয়া,
আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া মানে আল্লাহ তাআলা দিন থেকে
দূরে চলে আসা। রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনা একবার এক ব্যক্তিকে দেখতে পেল যে তিনি মাথার মধ্যে পাটি বাঁধলো।
আচ্ছা,
তুমি জিজ্ঞেস করলেন আপনি পাটিটা কেন বানলেন,
মানে কি রকম পাটি?
আমরা তিনি বললেন যে আমার মাথা ব্যথা হচ্ছে, এই জন্য আমি পাটিটা বেঁধেছি।
আচ্ছা,
রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখন আপনি মাথা ব্যথা হচ্ছে এটা এই পাটিটা বেঁধে মধ্যে সবাইকে বলে বেড়াচ্ছেন, সবাইকে এটা দেখাচ্ছেন, বলে বেড়াচ্ছেন অসুস্থ, এটা বলে বেড়াচ্ছেন আপনি, আর যখন আমি সুস্থ ছিলাম তখন কাকে বলে বেরিয়েছেন? মানে আজকাল আমরা যখন অসুস্থ হয়ে যাই, যখন আমাদের কোনো বিপদ চলে এলাম, সবাইকে বলে বেড়াই যখন সুস্থ ছিলাম এই আমি নিয়ামত, এই নিয়ামতটা কতজনকে আমি বলে বেরিয়েছি যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে দর্শন বুঝে, আল্লাহ তাআলা আমাকে শুকরিয়া আদায় করছে। দেখবেন আপনি আমরা বিপদ চলে সব অভিযোগ সবার চলে আসে। এখন অসুস্থ আমি কথা একটা বললাম, কিতাবের মধ্যে রয়েছে যেই ব্যক্তি আপনার অসুস্থ হলো এবং সে অসুস্থ হওয়ার পর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো, অভিযোগ করলো না, তখন আল্লাহ তাআলা বলেন যে তার আমলনামা মধ্যে নেকিতে ভরপুর করে দেন। এবং আমরা অনেক সময় দেখি যে কেউ অসুস্থ অবস্থায় ইন্তেকাল করলো, অসুস্থ হয়ে সে মারা গেল, কিতাবের মধ্যে এটা রয়েছে, এটা আল্লাহ তাআলা বলছেন যখন ওই ব্যক্তি অসুস্থ অবস্থায় ইন্তেকাল করে, শুকরিয়া আদায় করে অবস্থায় ইন্তেকাল করে এবং অভিযোগ করে না যে আমার অমুক অসুখ রয়েছে, আমার অমুক ব্যথা, আমার মায়ের আমার মাথা ব্যথা, আমার পায়ে ব্যথা, আমার অমুক অসুখ, আমার অমুক ক্যান্সার, এগুলো অভিযোগ করে না। তো কিতাবের মধ্যে রয়েছে এই ব্যক্তি যখন এই অবস্থায় ইন্তেকাল করে তো আল্লাহ তাআলা বলেন সে আমার রহমতের মধ্যে চলে আসে ইন্তেকাল করার পর। আজকে কি আমরা এরকম করি? হয়তোবা দেখা যাবে আমরা অসুস্থ হওয়ার পরে আমরা কোন ঘরের মধ্যে মেহমান আসলে আমি তার সাথে এমন অন্য কথা বলা চাই আর আমি তার অসুস্থতার কথা বলেই ফেলে, মানে মেহমানও বিরক্ত হয়ে যায় যে আমি আসলাম একটু ভালোভাবে কথাবার্তা বলবো আর সে এসে আমার সাথে কি তার রোগের কথাগুলো বর্ণনা করার জন্য।
তাছাড়া দেখেন যদি আমি অভিযোগ করি আরকি, আমার একটা অসুস্থতা বা আমার একটা টাকা পয়সার লোকসানের কথা, যে কোনো একটা বিপদের কথা আপনার সাথে শেয়ার করলাম, শেয়ার করে তাৎক্ষণিক আমি কি পেলাম, একটু মৌখিক সান্ত্বনা পেলাম,
সান্ত্বনা পেলাম,
ঠিক আছে। কিন্তু আপনি তো এটা নিবারণ করে দিবেন না, দুঃখটা দূর করে দিবেন না, ঠিক আছে। এখন যে দূর করতে পারবে তাকেও বলছি, যে দূর করতে পারবে না সবাইকে বলে গেল। আরে আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ তাআলা ফরিয়াদ করে, আল্লাহ তুমি বিপদ দিয়েছো আমি কবুল করে নিয়েছি আলহামদুলিল্লাহ, তুমি আমাকে শক্তি দাও যে আমি এই মুসিবতের উপর যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তুমি যেটা করো বাস আমার পক্ষে যেন কল্যাণ কর হয়। মওলার দরবারে বলি আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে তো আমাদেরকে নসিহত করেছেন, আমাদের শিক্ষা দিয়েছেন যে যে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ,
জি জি,
আমাদেরকে আল্লাহ তাআলা দরবারে মদদ সাহায্য কামনা করতে বলছেন নামাজ এবং সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। যখন কোনো বিপদ চলে আসে তখন কোরআন পাকের শিক্ষা কি নামাজে দাঁড়িয়ে যান,
সুবহানাল্লাহ,
নামাজের মাধ্যমে না আল্লাহ তাআলা দরবারে যদি বান্দা দোয়া করে তাহলে মুসিবত দূর হয়ে যায়, অথবা তার পক্ষে যেরকম কল্যাণকর হয় সেরকম হয়ে যায়। এরপর নামাজ এবং সবর করো, প্রথমে সবর কোনটা, বিপদ চলে আসার সাথে সাথে শিকায়াত অভিযোগ অনেক কিছু করে বললাম, শেষ পর্যন্ত কোনো উপায়ন্ত না দেখে সফর করছি আর কি করবো, পকেট মার আমার পকেটের টাকা সব কিছু মানিব্যাগ নিয়ে চলে গেছে, কি আর করার, অনেক কিছু বললাম, হ্যাঁ ঠিক আছে সফর করছি তো কি আর করার। কিন্তু প্রথমে হচ্ছে আমাদেরকে কোরআনের পাকে শিক্ষা দিচ্ছে তাদেরকে যখন মুসিবত পেয়ে বসে, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিপদ আসার সাথে সাথে মুমিন বান্দারা এটা বলে থাকে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মসজিদে বিপদ অবশ্য আসবে, যেমন কিতাবের মধ্যে রয়েছে হাদিসের কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন যে হাদিসের কুদসির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আমি যখন কোন বান্দার মাল সন্তান সন্ততি এবং তার শরীরের উপর বিপদ দিই এবং সে ওই বিপদ আসার পর সে ধৈর্য ধারণ করে, কোনো অভিযোগ করে না, তাহলে কিতাবের মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা নিজে বলছেন যে কিয়ামতের দিন আমার এটা লজ্জা হবে যে আমি তার জন্য মিজানের পাল্লা ধার করাই, মানে তার জন্য তার আমলনামা মিজানের পাল্লা আমি মাহবুবটা আমার লজ্জা হবে এবং আমার এটা লজ্জা হবে তার আমলনামা আমি কুলি। আজকে আমরা কত গুনাহ করে ফেলছি এবং আজকে আমরা দেখেন কত গুনাহ, এমন গুনাহ করি যেগুলো আমার পরিবার থেকে লুকিয়ে লুকিয়ে করি, যেন আমার পরিবার না জানে, আমার সমাজের লোক যেন না জানে, আমার আত্মীয় স্বজন যেন না জানে আমি আর আমি অমুক গুনাহ করেছি, লুকিয়ে দেয়। কিন্তু কাল কিয়ামতের যদি আমার আমলনামা খুলে দেওয়া হয় সবার সামনে, আমার কি অবস্থা হবে? আর তাদের জন্য সুসংবাদ, যারা ধৈর্য ধারণ করবে, কোন অভিযোগ করবে না, তাদের আমলনামা খোলা হবে না, তাদেরকে সরাসরি জান্নাতে নিয়ে যাবো।
আল্লাহ আল্লাহ তাআলা এমন নসিব আমাদেরকে দান করুক। জি মাদ্রাসা দর্শকবৃন্দ, আমাদেরকে আপনার স্মরণ করেছেন কলসের মাধ্যমে, জি কল চালিয়ে দিন।
আমি ইমতিয়াজান আত্মারি বলছিলাম।
আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের সমাজ ব্যবস্থা অনুষ্ঠানটা খুবই কার্যকরী একটি অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ এটা দেখে খুব ভালো লাগতেছে। আজকে সমাজ নষ্ট হওয়ার পিছনে অনেক কারণ, তার মধ্যে একটি কারণ হচ্ছে ধৈর্য। তো সবাই চাই ধৈর্য ধারণ করতে, কিন্তু মানুষের স্বভাবজাত কুরুচিপূর্ণ শব্দের কারণে মানুষ সেটা থেকে ফিরিয়ে আসে, ধৈর্য হারা হয়ে যায়। তার ওই কুরুচিপূর্ণ শব্দ যখন বেরিয়ে পড়ে, ওই শব্দটা দিয়ে স্বাভাবিকভাবে সে কথা বলতে শুরু করে, যার কারণে সমাজের মধ্যে ঝগড়া বিভিন্ন রকম পেশাদ সৃষ্টি হচ্ছে। তার থেকে বাঁচার করণীয় কি এবং বর্জনীয় কি? আসসালাম
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি নেক্সট কল।
অনুষ্ঠান আমাদের সমাজ বিষয় প্রচুর ধরে। ধন্যবাদ মাদানী চ্যানেলকে এই ধরনের অনুষ্ঠান সম্প্রচার করার জন্য। আমি আসলে নিয়মিত এই অনুষ্ঠানগুলো দেখি। তো আজকে আমার একটা বিষয় জানা আছে, আমরা ইসলামিক যে কোনো কাজে অল্প কিছুক্ষণ থাকার পরে আমরা ধৈর্য হারা হয়ে পড়ি। তো আমরা কি করলে আমরা ধৈর্য ধারণ করতে পারবো?
কিভাবে ধৈর্য ধারণ করবো মুসিবত যখন চলে আসে আমাদের? মনে করেন আমার সাথে কাউসার ভাই কথা বা বাগবিতণ্ডা হচ্ছে, এরকম দুই বান্দার মধ্যে যখন কথা চলে আসে, অনেক সময় ঝগড়াঝাটির ক্ষেত্রে রাগারাগি এমন পর্যায়ে চলে যায় যে মুখ থেকে খারাপ একটা কথা চলে আসলে অপরজন রাগান্বিত হয়ে যায়। ওই সময় যদি সে ব্যক্তি সবর করে, ধৈর্য ধারণ করে, তাহলে সওয়াবও পাবে এবং সাথে সাথে ওই যেটা ঝগড়ার একটা মুসিবত রয়েছে, ওই ফিতনা ফাসাদ মুসিবত থেকে সে তারা উভয়ে নিষ্কৃতি পেয়ে উভয়ের
দৌড়িবারা এটা অনেকগুলো গুনাহের পথকে বন্ধ করে।
দেখুন
আমরা ধৈর্য দৌড়ি না কেন জানেন? হয়তো আমরা ধৈর্য ধারণ করার কি ফজিলত আমরা জানি না।
আচ্ছা,
তখন এক আল্লাহর ওলি তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার হোঁচটকে মানে তার হোঁচটকে তার পায়ের নখ উঠে গেল, নখটা পুরোটা উঠে গিয়েছে। আজকে আমরা যদি হঠাৎ এরকম হয়, আমরা একটু কান্নাকাটি, মানে খুব একটা অবস্থা আমাদের হয়ে যাবে না। কিন্তু ওই আল্লাহর ওলি যখন তার নখ উঠে গেল, তিনি হাসা শুরু করে দিলেন, তিনি হাসছেন। তার এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আপনি কেন হাসছেন? তিনি উত্তর দিলেন যে আমি এই জন্যই হাসছি, আমি আমার এই বিপদ আসার কারণে আমি যে ধৈর্য ধারণ করছি, এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ আমাকে যে ফজিলত দান করবেন এটার কারণে আমি হাসছি। তাদের চোখ ছিল ফজিলতের প্রতি, তাদের চোখ বিপদে পড়েছে, তাদের চোখ ছিল ফজিলতের প্রতি, আল্লাহ আমাকে কেমন ফজিলত দান করবেন।
আমাদের চ্যানেলের দর্শক বৃন্দ অনেকে ফজিলত কি জিনিস এটাও জানেন না।
যেমন
আল্লাহর পক্ষ থেকে যেটা একটা পুরস্কার রয়েছে
আখেরাতে, দেখেন আমরা আছি মুমিন, হ্যাঁ, কারণ মুমিন ব্যক্তিরা জান্নাতে যাবে অবশ্যই, কারণ মুমিন ব্যক্তিরা কেউ জান্নাতে যাবে না, আমরা সমস্ত মুমিন দাবি। কিন্তু আজকে কি আমি মুমিন এর মধ্যে কি রয়েছি? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি মুমিন, তোমরা কি মুমিন দাবিদার করতে পারো? হ্যাঁ সাহাবায়ে, হ্যাঁ আমরা মুমিন দাবিদার করতে পারি। তখন তারা বললো যে এটার দলিল কি রয়েছে তোমাদের? তখন কয়েকটা তারা কথা বললো, তার মধ্যে একটা বিষয় এটা ছিল যে যখন আমাদের উপর মুসিবত আসে তখন আমরা ধৈর্য ধারণ করি। তো এই তিনটা বিষয় বলার পর রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ তোমরা সত্যি করতে দেখেন। ওইখানে একটা বিষয় কি, আমরা
সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে মুসিবতের ধৈর্য ধারণ
করা। মুমিন ব্যক্তির কোথায় জান্নাতের মধ্যে যাবে। যেমন একটা বিষয় সেটা হচ্ছে, দেখেন আজকে আমরা হয়তো অনেকের উপর আমরা বিপদ আসে, আমরা হয়তো একটা কথা এটা বলি, যেমন আজকে হয়তো অনেক দর্শক তাদের কল করেছে, তাদের হয়তো এই প্রশ্নটা হতে পারে যে আমি ইবাদত করি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজও করেছি, আমি যাকাতও আদায় করে থাকি, আমি সুন্নতের উপর আমলও করি, কিন্তু আমার উপর কেন এত বিপদ আসে? ওই ব্যক্তি তো সে গুনাহের মধ্যে রয়েছে, সে একেবারে রং তামাশার মধ্যে রয়েছে, আড্ডার মধ্যে রয়েছে, তার উপর কেন কোনো মানে মুসিবত নেই, এই অভিযোগটা করে থাকে। এটার মধ্যে বলা হচ্ছে যে যেমন কিতাবের মধ্যে রয়েছে আমাদের আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কার উপর মুসিবত বেশি আসবে, মুসিবত কার উপর বেশি আসবে। প্রথমত আকাশ সাল্লাহ এটা বলেছিলেন যে নবীকরণ আম্বিয়াই কেরাম আলাইহিসসালাতের প্রতি আসবে। দ্বিতীয়ত এটা বলেছিলেন যে যার থেকে দিনের প্রতি যত মহাব্বত বেশি,
আচ্ছা,
যেই ব্যক্তি যত দিনদার, যে ব্যক্তি যত নামাজি, যে ব্যক্তি যত সুন্নতের আমিলদার, যে ব্যক্তি যত নফল নামাজের আমিলদার, যে ব্যক্তি যত একবার আল্লাহওয়ালা, তত বেশি তার উপর বিপদ আসবে। আর যে ব্যক্তি যত কম দিনদার, কম ইবাদতের প্রতি তার উৎসাহ রয়েছে, তার উপর বিপদের মাত্রা তত কম আসবে
দুনিয়াতে।
যেমন আজকাল আমাদের হয়তো অনেকে নামাজ পড়ে, সে ইবাদত করে, তার উপর মুসিবত বেশি, বিপদও বেশি, কারণ সে আল্লাহ আলা, সে দিনদার। কারণ কিতাবের মধ্যে রয়েছে তাকে এই মুসিবতটা কেন দেয়, হাদিসে পাকের মধ্যে রয়েছে যে মুসিবত এটা বান্দার গুনাহের জন্য মাতৃকাছে, তো গুনাহকে মাফ করার জন্য এসে যায়। বান্দা যদি একটা কাটাও ফুটে, এটাও তার গুনাহের জন্য মাতৃকা স্বরূপ। আজকাল আমার উপর আমি বলে একবার বিপদ এসেছে, আমার উপর আমার সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে, এটা আমার গুনাহের মাতৃকা স্বরূপ। এবং আমার এই বিপদটা আসার কারণে হয়তো যে গুণা আমি আল্লাহ তাআলা দরবারে দোয়া করে মাফ করতে পারছি না, এটা আল্লাহ তাআলা বিপদ ধ্বংস হওয়ার মাধ্যমে আমাকে মাফ করে দিয়েছে।
খুব সুন্দর এক্সাম্পল দিয়েছেন আপনি। এটা যদি আমরা এইভাবে নেই যে দুনিয়াতে আমরা টাকা যেভাবে ইনকাম করছি, প্রচুর পরিমাণ টাকা, তো টাকা যত বাড়বে আপনার সম্পদ যত বাড়বে আপনার মুসিবত তত কিন্তু বাড়বে, আপনার শত্রুও বাড়বে। আমাদের যখন আমল বাড়ছে তো শয়তানের দৃষ্টি আমাদের দিকে বেশি বেড়ে গেছে, শয়তান তার পরিপূর্ণ সৈন্য সামন্ত নিয়ে আমার দিকে
আসছে।
ঠিক তো আমার মুসিবতও বাড়ছে, তো আমার আমল সে নষ্ট করে দিতে যাচ্ছে। ইনশাআল্লাহ দুনিয়াতে আমরা মুসিবতকে গ্রহণ করে এর উপর সবর করব, ইনশাআল্লাহ আখিরাতের মুসিবত থেকে আমি নিষ্কৃতি পাবো। যেভাবে কিতাবের মধ্যে আমরা পাই, যেমন আমির আলে সুন্নাত একটা রিসালা লিখেছেন হালাল ইনকামের, অর্থাৎ হালাল রিজিকের 50টি মাদানী ফুল। তো হালাল উপার্জনের 50টি মাদানী ফুল আমরা দেখি। অনেকে রিজিকের কারণে টেনশন থাকে, আমার ইনকাম হচ্ছে না এই সেই,
তো এটাও বলে যে আমার থেকে দমসম্পদের মাত্রা কম, আমার থেকে দমসম্পদ অনেক বেশি রয়েছে,
হাই হুতাশ করে,
হাই হুতাশ করে থাকে।
তো এখানে বলা হচ্ছে যে বান্দা যখন রিজিক হালাল রিজিক তালাশে বের হয় এবং সে পায় না, ভালো উপযুক্ত অনুযায়ী কাজ পায় না, বা একটা টেনশন আজকে কি ইনকাম করবে কি করবে, বা কাস্টমার আসছে না, ব্যবসা হচ্ছে না, একটা মুসিবতে পড়ে হালাল রিজিকের অন্বেষণে বান্দা অনেক টেনশনে পড়ে যায়। তো বলা হচ্ছে মানুষের এমন কিছু গুণা রয়েছে যেগুলো নামাজের মাধ্যমে তার কাফফার আদায় হয় না।
আল্লাহ আল্লাহ।
এটা হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, বিভিন্ন ধরনের রেফারেন্স দেওয়া হয়েছে, ওই বড় বড় ইবাদতের কারণে তার গুণগুলো মাফ হয় না, কিন্তু সে হালাল রিজিক তালাশে গিয়ে যে একটা টেনশনে পড়ে যায়, ওই টেনশনের কারণে, দুশ্চিন্তার কারণে আল্লাহ তাআলা তার ওই বড় গুণাগুলো মাফ করে দেন।
সুবহানাল্লাহ।
এই যে টেনশন, টেনশনে যদি আমি সবর করি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় ইনাম।
শুধু আমি বলবো যে ব্যক্তি থেকে আপনার ধন সম্পদ কম রয়েছে সে ব্যক্তি সৌভাগ্যবান, কারণ কিতাবের মধ্যে রয়েছে যে যাকে আল্লাহ তাআলা যত নিয়ামত কম দিয়েছেন, মানে তার থেকে আল্লাহ তাআলা কম দিয়েছেন, কম পেয়েছে সে, তাহলে কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা তার কম আমলে তার উপর রাজি হয়েছে। আর যার উপর আল্লাহ তাআলা নিয়ামত বেশি দিয়েছেন তার থেকে সওয়াবের পরিমাণ আল্লাহ তাআলা সওয়াব বেশি চায়, আল্লাহ তাআলা বেশি চাওয়ার পরে তার উপর রাজি হয়ে যায়। দেখেন আজকে যারা ধন সম্পদের অনেক কিছু মালিক, অনেক ধন সম্পদ রয়েছে, তাদেরকে টেনশনের বিষয় আমার থেকেও অনেক বেশি ইবাদত বেশি করা হয়, কারণ এটা কিতাবের মধ্যে রয়েছে যে আমার তো ধন সম্পদ কম রয়েছে, আমি কম আমল করলাম আল্লাহ তাআলা আমার উপর এই কম আমলের কারণে আমার উপর রাজি হয়ে যাচ্ছে।
সুবহানাল্লাহ।
তাহলে বড় সৌভাগ্যবান যে তার থেকে ধন সম্পদের মাত্রা কম রয়েছে, তাহলে সে টেনশন কেন করবে?
আমাদের সাহাবা ইকরাম বুজুর্গানের দিন তো এরকম ছিলেন যে কারো যদি অসুখ না আসতো, অসুস্থতা না আসতো, তারা পেরেশান হয়ে যেত আল্লাহ তাআলা, আল্লাহ কেন তুমি কি আমার উপর
নারাজ? তারা দোয়া করতো,
কারণ যে ফিরাউন, ফিরাউন অনেক বড় ইসলামের দুশমন, মুসা আলাইহিস সালাতুসসালামের যুগে অনেক বড় ইসলামের দুশমন ছিল, এর ব্যাপারে বলা হচ্ছে এর জীবনে কখনো জ্বর আসে নাই, অসুস্থতা আসেই নাই ওর জীবনে। তাহলে মুসলমানদের উপর অনেক বড় নেয়ামত হচ্ছে মুমিনের উপর যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসুস্থতা আসা, কোনো মুসিবত আসা, তো কোনো মুসিবতে আসা থাকা মানে হচ্ছে মুসিবত আসা, মুসিবতে থাকা যে সে আল্লাহ তাআলার দয়ার মধ্যে আছে।
সুবহানাল্লাহ।
তাই বান্দাদের শুকরিয়া আদায় করা যে আল্লাহ তুমি তোমার দয়ার মধ্যে আমাকে রেখেছো, আর না তুমি তোমার দয়া থেকে আমাকে বের করে দাও নাই। তাহলে অসুস্থতা মুসিবত আসা এটা মুমিনের লক্ষণ। আর অমুসলিম যারা দুনিয়াতে বাহ্যিকভাবে এদের কোনো কি আসবে না, মুসিবত তেমন বড় কিছু আসবে না, বা সেরকম অনিষ্টতা আমি দেখবো না, কিন্তু আখেরাতে তাদের জন্য যে শক্ত কঠিন পাকড়াও গ্রিফ্ট রয়েছে, ওই পাকড়ার মধ্যে এরা আটকে যাবে, এদের জন্য স্থায়ী স্থায়ী জাহান্নাম। যদি মৃত্যুর আগে ইমান আনায়ন করে সে তওবা করে যদি মৃত্যুবরণ করতে না পারে, ইমান নিয়ে যদি যেতে না পারে, তার জন্য আখেরাতে বরবাদি আর বরবাদি। তো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ইমান দান করেছেন এবং ইমানের উপর আমাদেরকে রেখেছেন, এবং মুসিবতে আল্লাহ তাআলার উপর ভরসা রাখার এবং আল্লাহ তাআলার উপর রাজি থাকার আল্লাহ তাআলা সেই তৌফিক জানা দেন, এটা যেন আমাদের তোয়া পাওয়া যায়।
সে আপনি যে বললেন মুসিবতের কথা, মুসিবত সত্যিকার তো কোনটা মুসিবত আমাদের জন্য? আমাদের উপর আমরা বলি অসুখ আসলে আমার অনেক বড় বিপদ চলে আসছে, আমার জন্য আমার সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে, আমি বলি আমার উপর মুসিবত চলে এসেছে, এটা আমরা মুসিবতকে বলে থাকি। হাকিকত মুসিবত হলো ওইটাই যেই নিয়ামতটা, যেই জিনিসটা আমাকে আল্লাহ তাআলা থেকে দূরে সরিয়ে দেয়, মুসিবত হচ্ছে ওইটাই। তবে আমার উপর অনেক বড় ধন সম্পদ হয়ে গেল, যে ধন সম্পদ আমাকে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে নিয়ে গিয়েছে, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় মুসিবত, কারণ এই সম্পদটা আমাকে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরিয়ে গিয়েছে। আমার উপর অসুখ হলো, আমার এখন রোগ আসলো আমার থেকে, এই রোগের কারণে আমার আল্লাহ তাআলা আমার থেকে, আল্লাহ তাআলা থেকে দূরে নেয় নাই, এটা আমার জন্য মুসিবত নয়, কারণ দেখা যায় তার উপর রোগ চলে আসে, আল্লাহ তাআলার জিকির সে বেশি করে দেয়, এটা আমার জন্য মুসিবত নয়। মুসিবত হচ্ছে ওইটাই যেটা আমি পাওয়ার পরে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। আজকে দেখেন আমরা সম্পদ, আমি অনেক কিছু, অনেক কোটি টাকা ইনকাম মালিক হয়ে গিয়েছে, এরপর আমি ওই কোটি টাকা পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় মুসিবত।
দিন থেকে দূরে সরে যাওয়া,
দূরে শরীয়ত
থেকে দূরে সরে যাওয়া, এটাই বড়
মুসিবত।
যেমন কাউসার ভাই যদি দেখি, আমি একসময় দুনিয়াতে আসছি আমার কিছু ছিল না, আচ্ছা সম্পদটা বাজিভাবে আল্লাহ তাআলা দান করেছেন, আবার নিয়ে গেছেন নাতি, আচ্ছা শরীরের মধ্যে
নিয়ে গিয়ে।
আমরা ইংলিশ একটা প্রবাদ পড়ে থাকি যেটার সংক্ষিপ্ত আলোচনা করছি, যে শরীরের উপর কোন মুসিবত আসলো, আচ্ছা এটা নাথিং, সম্পদের উপর আসলো নাথিং, সন্তানের উপর আসলো নাথিং, টাকার উপর আসলো নাথিং, চরিত্রের উপর আসলো, এটা অনেক বড় একটা মুসিবত। তো আমি তো বলবো বুজুর্গানের দিন যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমার সম্পদ চলে গেছে, টেনশন নেই, আমার শরীর তো ভালো আছে, এটা ধ্যান করে আমি আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে। আচ্ছা শরীরে কোনো মুসিবত আসলো, এটা বলতে পারে যে আমার আচ্ছা পা চলে গিয়েছে, আমার হাত তো এখনো ভালো আছে, আমার চোখ তো ভালো আছে, আচ্ছা এখন হাত চলে গেছে, আমার জিহ্বা ভালো আছে, আমার শরীর হার্ট ভালো আছে, আমি এখন কথা বলতে পারছি, এভাবে অন্য অঙ্গের প্রতি আমি একটু দৃষ্টি দেই, তখন আমার শুকরিয়ার মনোভাব সৃষ্টি হবে। সবই চলে যাক কিন্তু আমার ঈমান তো ঠিক আছে, এখনো আমি তো আল্লাহকে আল্লাহ হিসেবে, আমার রসুলকে রসুল হিসেবে মানছি, স্বীকার করছি, ঈমানের দৌলত, এটাকে আমরা একদম মানে গৌণ মনে করে থাকি,
এটাকে আমরা কোনো আমাদের হিসাবের মধ্যে আনিও না।
আরে না, ঈমান এটা কি জিনিস? কিন্তু ঈমান যে একটা মুসলমানের জন্য অনেক বড় জিনিস, যে ঈমানের উপর যে হামলা মুসিবত চলে আসে কাউসার ভাই, এই যে সম্পদের কারণে আপনি বলছেন দিন থেকে অনেক দূরে চলে আসে, এটা কিন্তু ঈমানের উপর অনেক বড় হামলা।
অবশ্যই
তা মুসলমানদেরকে এক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখা চাই,
সজাগ দৃষ্টি তো অবশ্যই রাখা চাই, কারণ আমার যদি আমি মুসলমান হিসেবে দুনিয়াতে আসলাম, আজকে আমি যাওয়ার সময় ঈমানকে আল্লাহ তাআলা এই সবচেয়ে বড় নিয়ামতকে যদি নিয়ে যেতে না পারি, তাহলে আমার এত আমল এত কিছু তো কোনো কাজে আসবে না। আজকে আমি সামান্য একটু দুনিয়ার বিপদ আসলে টেনশন করি, আমি এটা নিয়ে তো কোনো চিন্তার মধ্যে পড়ে যায়, আমার ঈমান কি আতিক আতি, এটা যেন টেনশন কি আমরা করি।
আল্লাহু আকবার। একটা নবী আলাইহিসসালাম জিবরীল আলাইহিসসালামের দরবারে আরজ করলেন যে আমাকে আল্লাহ তাআলার সবচেয়ে বড় শুকরগুজার বান্দার কাছে একটু নিয়ে যাও, আমাকে দেখাও। জিবরীল আলাইহিসসালাম ওনাকে একজন এমন মানুষের দরবারে নিয়ে আসেন যিনি পঙ্গু, হাত নাই পা নাই, ঠিক আছে, এরপরও উনি আল্লাহ তাআলা জিকির করছেন। দেখেন তো নবী আলাইহিস সালাম আমাকে কার কাছে নিয়ে এসেছো, শুকরগুজার বান্দার কাছে আনতে বলেছি, তুমি
পঙ্গুর কাছে নিয়ে এসেছো,
দেখেন না ইহা অনেক বড় শুকরগুজার। তখন আল্লাহ তাআলার হুকুমে ওই বান্দার দুই চোখ জিবরীল আমিন আলাইহিসসালাম ইশারা করলেন চলে আসলো,
সে তো পা নাই
হাত নাই পা নাই, দুইটা চোখ ছিল
ওইটাও নিয়ে নিয়ে
ইবাদত করছে। আল্লাহ তাআলার হুকুমে জিবরীল আমিন আলাইহিসসালাম ইশারা করলেন, চোখ দুনা বেরিয়ে আসলো। এরপর সে যেই জুমলাটা যে বাক্যটা বললো যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই চোখ থাকা তুমি আমার জন্য ভালো মনে করেছো, ততক্ষণ ছিল আল্লাহ এটার উপর আমি রাজি, এখন যখন এটার তুমি নিয়ে নিয়েছো হয়তো এটার আর জরুরত নাই, আমি আল্লাহ তোমার ফয়সালার উপর আমি রাজি,
আলহামদুলিল্লাহ।
যখন আল্লাহর শুকরিয়া আদায় করছে, তখন নবী আলাইহিসসালাম বললেন জিবরীল উপযুক্ত ব্যক্তির কাছে আমাকে নিয়ে এসেছে, অনেক বড় শুকর গুজার যে সবকিছু চলে যাওয়ার পরেও ঈমানের খাতির ঈমানটা আছে, আল্লাহ তার উপর রাজি আছে। তখন নবী আল্লাহ এই অবস্থায় আমার উপর রাজি আছে, আমি কেনই চাইবো যে ও আমাকে এটা দাও ওইটা দাও, আল্লাহকে দেখছেন না, আল্লাহ যে অবস্থা আমাকে রাখেন আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আমাদের মুমিনদের মনোভাব
আল্লাহ আমাকে যা দিয়েছেন তার মধ্যে সন্তুষ্ট
আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমরা সময় অনেকক্ষণ পার করে দিয়েছি, একদম এন্ড পর্যায়ে আমরা, আমাদের দর্শকবৃন্দ ধৈর্য ধারণের বিষয়টা অনেক বৃহৎ ব্যাপক, আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামীর যেখানে যেখানে সপ্তাহে ইজতেমা হয় সেখানে শরীক হন, মিলাদুল সনাতের রিসালা
প্রকাশিত
যে কিতাব রয়েছে এগুলো পড়েন ইনশাআল্লাহ, আল্লাহ ওয়ালাদের কথাবার্তা শুনতে থাকবেন, তো ইনশাআল্লাহ সবরের মনোভাব সৃষ্টি হবে, শুকরিয়া আদায় করার একটা মনোভাব সৃষ্টি হবে, আল্লাহ তাআলার দরবারে ঈমান নিয়েই আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। আমাদেরকে অনেক সঙ্গ দিয়েছেন, আপনাদেরকে অত্যন্ত রমজানের মধ্যে আমরা যে লাস্ট 10 দিন ইতিকাফ করি, এটাও আমাদের মোবাইল লেগে দাওয়াত ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে মাদানী ফরিয়াদ। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের উপর অটলতা স্থায়িত্ব নসিব করুক, দাওয়াত ইসলামের সাথে থাকার তৌফিক নসিব করুক, আমিন। বিজাহিন নবীল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم.